বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার পহেলা মে, ১৮ই বৈশাখ এবং ফার্সি ১১ই উর্দু বেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ২২ মিটার ব্যান্ডে ১৩৬১০ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইয়েমেন সৌদি আরব সম্পর্ক প্রতিষ্ঠার পথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাধা প্রসঙ্গে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশে আজ শ্রমিক অধিকার দিবস পালিত হলেও শ্রমিক স্বার্থ সুরক্ষা হয় নাকি সবই কাগজে, আর শ্রমিকরা আন্দোলনকারী দলের পক্ষে না থেকে কেন বুর্জোয়া দলের সমর্থন বেশি করে, এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। তারপর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানি জেনারেল সুলাইমানি হত্যায় ইরাকের সাবেক প্রধানমন্ত্রীর সম্পৃক্ততার অভিযোগ, তদন্তের নির্দেশ জারি। শ্রমিক দিবস উপলক্ষে ইরানের তৈরি বিমানের ইঞ্জিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন, সন্তোষ প্রকাশ করলেন প্রেসিডেন্ট রাইসি। বাংলাদেশে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে। ঢাকা ও গাজীপুরের গ্যাস লাইনে বিস্ফোরণের পৃথক ঘটনায় শিশুসহ ২৫ জন দগ্ধ। এবং ভারতের বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল কোনো রাজনৈতিক পার্টি নয়, তাদের বেশিরভাগই দাগি লোক। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পারস্য উপসাগর হচ্ছে তাঁর দেশ ও গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের অনস্বীকার্য পরিচিতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি রোববার জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্য উপসাগর হচ্ছে ইরান ও গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের অনস্বীকার্য পরিচিতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং উপকারে ভরা একটি প্রাকৃতিক সম্পদ। তিনি বলেন, পারস্য উপসাগর থেকে সবচেয়ে বেশি সুবিধা পাওয়ার জন্য নিরাপত্তা, অভিন্নতা এবং উপকূলীয় দেশগুলোর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। ইরানের জনগণ রোববার জাতীয় পারস্য উপসাগর দিবস উদযাপনের জন্য দেশব্যাপী অনুষ্ঠান করেছে, যা ইসলামী প্রজাতন্ত্রের আধিপত্য বিরোধী অটল অবস্থানের প্রতীক এবং কিছু আঞ্চলিক দেশের পক্ষ থেকে এই কৌশলগত পানিসীমার নাম পরিবর্তন করার ব্যর্থ প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে। ২৫১০০০ বর্গ কিলোমিটার বিস্তৃত পারস্য উপসাগর একটি আন্তর্জাতিক বাণিজ্য পথ, যা পশ্চিম এশিয়াকে আফ্রিকা, ভারত এবং চীনের সঙ্গে সংযুক্ত করে। ইরানের সন্ত্রাসবাদ বিরোধী শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানি হত্যায় ইরাকের সাবেক প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজিমের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ জারি করা হয়েছে। এই নির্দেশ জারি করেছেন ইরাকের পাবলিক প্রসিকিউশন দপ্তরের কর্মকর্তা। গত 4 এপ্রিল এ সংক্রান্ত নির্দেশ জারি করা হলেও গতকাল এই তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। মার্কিন বাহিনী ড্রোন হামলা চালিয়ে জেনারেল সুলাইমানিকে যখন হত্যা করে, তখন ইরাকের গোয়েন্দা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোস্তফা আল কাজেমি। পরবর্তীতে তিনি দেশটির প্রধানমন্ত্রীও হন। ইরাকের বার্তা সংস্থা শাফাক নিউজ জানিয়েছে, ইরাকের সাবেক প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমির বিরুদ্ধে হত্যাকাণ্ডের সহযোগিতা সংক্রান্ত যে অভিযোগ দায়ের করা হয়েছে সে বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন জমা দিতে ফেডারেল আদালতকে নির্দেশ দিয়েছেন প্রসিকিউটর জেনারেল। ইরাকের সন্ত্রাস বিরোধী সংগঠন কাতায়েব হিজবুল্লাহর রাজনৈতিক শাখা হুকুক মুভমেন্টের প্রধান হোসেইন মুনিস, সাবেক গোয়েন্দা প্রধান ও প্রধানমন্ত্রী কাজেমির বিরুদ্ধে দায়িত্ব অবহেলা এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দায়ের করেছেন। ইরানের প্রেসিডেন্টের উপস্থিতিতে শতভাগ ইরানের তৈরি বিমানের ইঞ্জিন আজ সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে। ইরানের মাফনা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ বিমানের ওই ইঞ্জিন তৈরি করেছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি মাফনা কোম্পানি পরিদর্শনে যান। সেখানে তিনি মাফনা গ্রুপের প্রযুক্তিগত অর্জনের প্রদর্শনী ঘুরে ফিরে দেখেন। ওই প্রদর্শনীতে ছিল নবায়নযোগ্য তাপ ও বিদ্যুৎ কেন্দ্র, তেল ও গ্যাস, রেল পরিবহন, মৌলিক সার্ভিস ও মেরামত, বিমানের ইঞ্জিন, গাড়ির বিদ্যুতায়ন, স্মার্ট প্রযুক্তিতে উন্নীতকরণ, স্বাস্থ্য, পানি ইত্যাদি ক্ষেত্রে মাপনার অর্জনগুলো পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট রাইসি। প্রেসিডেন্টের বার্তা বিভাগ থেকে আরও জানানো হয়েছে, শতভাগ ইরানের তৈরি বিমানের ইঞ্জিন এবং এয়ার ইঞ্জিনের নিয়ন্ত্রণ ব্যবস্থার পরীক্ষা সফলভাবে চালানো হয়েছে। এইসব প্রযুক্তি মাপনা গ্রুপের বিশেষজ্ঞরাই রিভার্স ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে তৈরি করেছেন বলে দাবি করা হয়েছে। রাইসি বিদ্যুৎ উৎপাদনের উন্নত প্রযুক্তি এফ শ্রেণীর গ্যাস টারবাইনও পরিদর্শন করেন। জর্দানের আম্মানে আজ 5 আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জর্দান, সৌদি আরব, ইরাক, সিরিয়া ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে সিরিয়া সম্পর্কে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তাঁর দেশের অবস্থান তুলে ধরেন। সিরিয়া সংকটের এক দশক পর এটা স্পষ্ট হয়েছে যে দামেস্ক সরকারকে ক্ষমতাচ্যুত করার নীতি ব্যর্থ হয়েছে, কাজেই বেশিরভাগ আরব দেশই চায় সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে। মেহের বার্তা সংস্থা জানায়, ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসাইন জর্দান বৈঠকে বলেছেন, ইরাকে সন্ত্রাসবাদ এবং সরকারের কর্তৃত্বকে দুর্বল করার চেয়ে বিপজ্জনক আর কিছু নেই। সে কারণে আমাদের কর্তব্য হল ভ্রাতৃপ্রতিম দেশগুলোতে ভ্রাতৃত্বের স্তম্ভগুলো স্থিতিশীলতা নিশ্চিত করতে এগিয়ে যাওয়া, বিশেষ করে যেসব দেশ বাইরের হস্তক্ষেপ ও সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ায় স্থিতিশীলতা ও উন্নয়ন পুনরুদ্ধার করার লক্ষ্যে আরব লীগের ইতিবাচক ভূমিকা পালন করা উচিত বলে মন্তব্য করেন ফুয়াদ হুসাইন। তিনি বলেন, দেশটি যেন পুনরায় চ্যালেঞ্জ মোকাবেলায় একটি কার্যকর রাষ্ট্রে পরিণত হতে পারে, সে লক্ষ্যে আমাদের সহায়তা করতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী মেট্রোপলিটন শহর গাজীপুরে গ্যাস লাইনে বিস্ফোরণের পৃথক ঘটনায় শিশুসহ 25 জন দগ্ধ হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী মেট্রোপলিটন শহর গাজীপুরে গ্যাস লাইনে বিস্ফোরণের পৃথক ঘটনায় শিশুসহ 25 জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকালে ঢাকার গ্যান্ডারিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, ধূপখোলা বাজারে গ্যাসের লাইনে কাজ করার সময় লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ 9 জন দগ্ধ হয়েছেন। ঘটনার পরেই দগ্ধ অবস্থায় দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। শেখ হাসিনা বার্ন ইউনিটের চিকিৎসক ও প্রকল্প পরিচালক ডাক্তার সামন্তলাল সেন জানিয়েছেন,
এটুকু জানি যে একটা রোগী আছে 34% আর বাকিগুলো তার থেকে কম, তবে অনেকেরই ইনহেলেশন বার্ন আছে।
এদিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকায় একটি কারখানায় গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার কমপক্ষে 16 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার সকালে মন্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এই ঘটনা ঘটে। কারখানার মহাব্যবস্থাপক অপারেশন প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, কারখানা বন্ধ থাকায় গ্যাস লাইনে প্রেসার বেড়ে যায়। এতে গ্যাস সরবরাহ কক্ষের একটি বাল্ব লিকেজ থেকে ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের বিজেপি নেতা দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সম্পর্কে কটাক্ষ করে বলেছেন, তৃণমূল কোনো রাজনৈতিক পার্টি নয়, কিছু লোক এক জায়গায় হয়েছে, তাদের বেশিরভাগই দাগি লোক। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সম্পর্কে কটাক্ষ করে বলেছেন, তৃণমূল কোনো রাজনৈতিক পার্টি নয়, কিছু লোক এক জায়গায় হয়েছে, বেশিরভাগই দাগি লোক। তিনি আজ সোমবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার সঙ্গে অনেক লোক এসেছিলেন বিভিন্ন পার্টি থেকে।
টিএমসি কোনো রাজনৈতিক পার্টি নয়, কিছু লোক এক জায়গায় হয়েছে, বেশিরভাগই দাগি লোক, তারা চালাচ্ছিল। মমতা ব্যানার্জি এক সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার সঙ্গে অনেক লোক এসেছিলেন বিভিন্ন পার্টি থেকে, তারা আজকে এখানে গৌণ হয়ে গেছেন, তারা সবাই হতাশায় ভুগছেন। আজকে যত সমাজ বিরোধী বা এই ধরনের ফালতু লোক তারাই হচ্ছে নেতা, তারা ডিসিশন নিচ্ছে, কারণ তারাই টাকা, টাকাই শেষ কথা। পুলিশ আর গুন্ডা ছাড়া ওই পার্টিটা চলবে না, সেটা কোনো ভদ্রলোক থাকতে পারবে না। আর এই গুন্ডারা এখন ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে, কারণ তারা বলছে আমরা টাকা তুলে দিচ্ছি, অন্য কেউ টিকিট পাবে, অন্য কেউ নেতা হবে, এটা চলতে পারে না।
রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল 240টি আসন পাবে বলে দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। তার সেই দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে বিজেপির সিনিয়র নেতা দিলীপ ঘোষ আজ বলেন, আগে লোকসভা পঞ্চায়েত নির্বাচন পার করুন, তারপর বিধানসভা। ততদিন পার্টি থাকবে কিনা, ততদিন সরকার থাকবে কিনা, সেটা তো সন্দেহের বিষয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানিয়ানি বলেছেন, হিরমান নদীর পানির হিস্সা আদায়ের বিষয়ে ছাড় দেওয়া হবে না। তিনি আজ তেহরানে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ইরানি মুখপাত্র আরও বলেন, আফগানিস্তানও হিরমান নদীর পানিতে ইরানের ন্যায্য হিস্সার বিষয়টিকে মেনে নিয়েছে এবং সমরকান্দে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে এই বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে। 1972 সালে ইরান ও আফগানিস্তানের মধ্যে হিরমান নদী সংক্রান্ত চুক্তি সই হয়। ওই চুক্তি অনুযায়ী হিরমান নদী থেকে প্রতিবছর 82 কোটি ঘন মিটার পানি পাওয়ার কথা। আফগানিস্তানের সাবেক সরকার ইরানের পানির হিস্সার কথা স্বীকার করলেও কামাল খান বাঁধ নির্মাণের মাধ্যমে কার্যত এক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ককে নিজেদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে তেহরান। এ কারণে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বিষয়টি সবসময় পররাষ্ট্রনীতিতে গুরুত্ব পেয়ে এসেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার দেশের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে পোল্যান্ডকে সতর্ক করেছেন। ওয়ারশোতে রাশিয়ার দূতাবাসের স্কুল জব্দ করার ব্যাপারে মস্কো এই সতর্কতা জানাল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতরাতে রাশিয়া 1 TV চ্যানেলের সঙ্গে আলাপকালে ওই কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, পোল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার অধিকার মস্কোর রয়েছে। পোল্যান্ডে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই অ্যান্ড্রিভো বলেছেন, ওয়ারশোতে যে ভবনে রুশ স্কুলটি অবস্থিত সেটি একটি কূটনৈতিক ভবন, ওই ভবন দখল করার অধিকার পুলিশ কর্তৃপক্ষের নেই বলে তিনি মন্তব্য করেন। রাশিয়ার সঙ্গে কিয়েভের অন্যতম মিত্রদেশ পোল্যান্ডের উত্তেজনা বেড়ে গেছে। 2022 সালের মার্চ মাসে পোল্যান্ড ঘোষণা করেছিল রাশিয়ার 45 জন সন্দেহভাজন কূটনীতিককে বহিষ্কার করা হবে। গোয়েন্দা তৎপরতায় লিপ্ত থাকার সন্দেহে রাশিয়ার ওই 45 জন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল পোলিশ সরকার। সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তার শাসনামলে সম্ভাব্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রতিহত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন বলে যে দাবি করেছেন তার প্রচণ্ড সমালোচনা করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা মিখাইল পোদোলিয়াক বলেছেন, মার্কেল নিজের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে গিয়ে একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। মার্কেল শনিবার দি জেইথকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তিনি মিনস্ক শান্তি প্রক্রিয়াকে সমর্থন দিয়েছিলেন। ইউক্রেনের দোনবাস অঞ্চল নিয়ে রাশিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমন করতে পশ্চিমা উদ্যোগে মিনস্ক শান্তি চুক্তি সই হয়েছিল। সাবেক জার্মান চ্যান্সেলর আরও বলেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্ভাব্য সর্বাত্মক সংঘাত এড়াতে তিনি তার পক্ষে যা কিছু সম্ভব তা করেছেন, মার্কেল বলেন। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলেও এখনও তিনি মনে করেন কূটনৈতিক উপায়ে এই সংকটের সমাধান করা উচিত। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির আসন্ন সিরিয়া সফরের ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমন্ত্রণে সাড়া দিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল নিয়ে প্রেসিডেন্ট রাইসি আগামী বুধবার দামেস্ক সফরে যাচ্ছেন। তাঁর এই সফর সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এগুলো বলেছে এটি একটি ব্যতিক্রমধর্মী সফর এবং এ ব্যাপারে তেল আবিবের শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরব ও ইয়েমেন যখন যুদ্ধ অবসানের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে, ঠিক তখন রিয়াদের উপর ওয়াশিংটনের চাপ বৃদ্ধি পাচ্ছে। আমেরিকার এই চাপ সৃষ্টির কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সৌদি আরব ও ইয়েমেন যখন যুদ্ধ অবসানের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে, ঠিক তখন রিয়াদের ওপর ওয়াশিংটনের চাপ বৃদ্ধি পাচ্ছে। এই চাপের কারণেই এতদিন যুদ্ধ বন্ধ করা সম্ভব হয়নি। সৌদি আরবের একটি প্রতিনিধি দল শান্তি আলোচনার জন্য এপ্রিলের মাঝামাঝি সময়ে ইয়েমেনের রাজধানী সানা সফর করে। 2015 সালে যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল সৌদি প্রতিনিধি দলের প্রথম ইয়েমেন সফর। সৌদি প্রতিনিধি দল এমন সময় ইয়েমেন সফরে যায় যখন এর আগে তারা আনসারুল্লাহ ও ন্যাশনাল সালভেশন সরকারের সাথে কথা বলতেও প্রস্তুত ছিলেন না। সৌদি কর্মকর্তাদের সানা সফরের অর্থ হচ্ছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সালভেশন সরকারকে তারা কার্যত মেনে নিয়েছে। সৌদি প্রতিনিধি দলের সানা সফরের একই সময়ে ওমানের প্রতিনিধি দলও শান্তি আলোচনার জন্য সানা সফর করেন। এসব সফর থেকে যুদ্ধ অবসানে সব পক্ষের আন্তরিকতা ফুটে ওঠে। বিশেষ করে ওমানের মধ্যস্থতার প্রতি সৌদি আরব ও ইয়েমেন উভয়েরই আস্থা রয়েছে। পশ্চিম এশিয়ার রাজনৈতিক বিশ্লেষক শিরিন আল আদিমি তার এক নিবন্ধে লিখেছেন, ইয়েমেনের মেহেদি আল মাসাদ এবং সৌদি আরবের মোহাম্মদ আল জাবেরের মধ্যে হ্যান্ডশেক ছিল ইয়েমেন সংকটের টার্নিং পয়েন্ট, কেননা এটি দীর্ঘদিন ধরে চলা ইয়েমেন যুদ্ধ ও সৌদি অবরোধের নাটকীয় পরিবর্তনের সূচনা করবে, যে যুদ্ধ ও অবরোধে পর্যন্ত 3,75,000-এর বেশি ইয়েমেনি নিহত হয়েছে এবং আরও লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়ে খাদ্যের অভাবে চরম ক্ষুধা ও মৃত্যুমুখে পতিত হয়েছে। যাই হোক, এত ক্ষয়ক্ষতির পরও শেষ পর্যন্ত ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে বন্দী বিনিময় চুক্তি হয়ে তা বাস্তবায়নও হয়েছে। কিন্তু এখনকার ঘটনাবলী থেকে দেখা যাচ্ছে যুদ্ধ অবসানের জন্য চূড়ান্ত কোনো সমঝোতায় এখনও তারা উপনীত হতে পারেনি। চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আমেরিকা। এমনিতেই ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাওয়ায় আমেরিকা ভীষণ অসন্তুষ্ট, কেননা তেহরান রিয়াদ সম্পর্ককে ওয়াশিংটন নিজের জন্য ক্ষতিকর বলে মনে করে। এ অবস্থায় ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের সুসম্পর্ককে আমেরিকা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং সম্পর্ক যাতে প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য আমেরিকা প্রবল চাপ সৃষ্টি করেছে রিয়াদের উপর। প্রকৃতপক্ষে আমেরিকা চাই ইয়েমেন শান্তি আলোচনায় ওয়াশিংটনকেও রাখা হোক, কিংবা তারা এটা চায় না যে যুদ্ধ অবসানে চীন অথবা ইরানের কোনো ভূমিকা থাকুক। আমেরিকা মনে করে ইয়েমেন যুদ্ধের অবসান মানেই এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলো শক্তিশালী হয়ে উঠবে এবং ইসরায়েলের স্বার্থ ক্ষুণ্ণ হবে। এসব দিক বিবেচনা করে আমেরিকা ইয়েমেনের সাথে শান্তি আলোচনা বন্ধ করার জন্য সৌদি আরবের উপর প্রবল চাপ সৃষ্টি করেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশেও আজ পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। তবে শ্রমিক অধিকার দিবসেও জীবনের প্রয়োজনে বাড়তি সময়ে কাজ করছেন দেশটির শ্রমিকরা। এ বিষয়ে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার প্রতিবেদন।
শ্রমে ঘামের দিনমজুরদের অধিকার আদায়ের দিন পহেলা মে। দিনটিকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পালন করা হয় শ্রমিক দিবস হিসেবে। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। সেই আত্মদানে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমিক শ্রেণীর। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন করতে হয় নিষ্পেষিত জনতার। প্রশ্ন দাঁড়ায়, অর্জন হলো কতটুকু? কেন এখনো হাড় ভাঙা খাটুনিতে মরতে হয় জন মজুরদের?
এখন আয় রোজগার সেরকম হয় না, এখন কাজ কাম কম হয়।
এবারের মে দিবসের প্রতিপাদ্য, শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। কিন্তু শ্রমিক বিপ্লবের এত বছর পরেও কি শ্রমিকরা তাদের ন্যায্য হিসা বুঝে পাচ্ছেন? এই প্রশ্নের সঠিক উত্তর মেলা কিন্তু ভার। একদল মুনাফাখোর কিংবা মালিকপক্ষ সুবিধা নিয়ে আরও ফুলে ফেঁপে ওঠার প্রাণান্তকর প্রচেষ্টায় পিষ্ট হচ্ছেন শ্রমিক মজুরদের জীবন। দিবসটি উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নানা আয়োজন থাকলেও বাস্তবিকভাবে শ্রমিক স্বার্থ নিয়ে কারা বেশি সোচ্চার? প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হকের সঙ্গে। তিনি বলেন, শ্রমিক মজুরদের স্বার্থে সব সময় মাঠে কাজ করছে বাম ধারার রাজনৈতিক দলগুলো, কিন্তু জাতীয় রাজনীতির মারপ্যাঁচে শ্রমিক স্বার্থ নিয়ে কাজ করা বাম ধারার দলগুলোকে মারিয়ে শোষক শ্রেণীর রাজনৈতিক দলেই বেশি ভিড়ছেন এসব শ্রমিকরা। এর পেছনের কারণও ব্যাখ্যা করেন এই বাম নেতা।
বামপন্থী বিপ্লবী ধারার রাজনৈতিক আন্দোলন সংগঠন, তারা কিন্তু তাদের দুর্বলতার কারণে শ্রমিক আন্দোলন দুর্বল হয়েছে, বিভক্ত হয়েছে, কিছুটা হতাশার জায়গা তৈরি হয়েছে, ফলে রাজনীতিতে ইন্টারভেনশনের হস্তক্ষেপের জায়গাটা আগের তুলনায় কিন্তু কমেছে।
অর্থনীতিবিদ এম এম আকাশ মনে করেন,
স্বর্ণডিম্ব প্রসবিনী হাং অংশকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে তাকে ন্যূনতম 20,000 টাকা দিতে হবে।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী সমন্বয়কারী শহীদুল ইসলাম কবির মনে করেন,
ইসলামের যে শ্রম নীতি আছে, শ্রম নীতি বাস্তবায়ন করতে গেলে অবশ্যই আগে দুর্নীতি, দুঃশাসন, এগুলোকে আগে মূলোৎপাটন করতে হবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
বন্ধুরা, এবার রয়েছে চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, সুপ্রিয় শ্রোতা ভাই বোন ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফ রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিস সালাম বলেছেন, দামি পোশাক পরিচ্ছদ বা অলংকার প্রকৃত সৌন্দর্য নয়, বরং প্রকৃত সৌন্দর্য হল জ্ঞানী হওয়া ও আদব বা শিষ্টতার অধিকারী হওয়া।
খুবই মূল্যবান একটি বাণী শুনলাম। আমরা সবাই যেন জ্ঞানী ও শিষ্টতার অধিকারী হতে পারি, এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আজকের আসরের অধিকাংশ চিঠি পবিত্র ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে। প্রথম চিঠিটি পাঠিয়েছেন এস এম নাজিমুদ্দিন, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাড়ুইপাড়া থেকে। তিনি লিখেছেন,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ঈদের খুশি অনুষ্ঠানটি উপভোগ করলাম। অনবদ্য পরিবেশনা, বর্ণনা, সাক্ষাৎকার, গান সব মিলিয়ে একটি জমজমাট অনুষ্ঠান শুনে অসাধারণ মুগ্ধতায় মন প্রাণ ভরে গেল। প্রথম পর্বের অনুষ্ঠানে শৈশবের ঈদ আর বর্তমানের ঈদ উদযাপন নিয়ে বাংলাদেশের ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক এবং সাইকোসোশ্যাল কাউন্সিলর নাসিমা বেগম ঝুনুর সাক্ষাৎকারটি ছিল একটি বাস্তব চিত্র। অনুষ্ঠানটি এত সুন্দর করে তৈরি করার জন্য আশরাফুর রহমান ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
কুয়েত থেকে IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক শাহ জালাল হাজারি ভাই একই অনুষ্ঠান সম্পর্কে লিখেছেন, ঈদুল ফিতরের আনন্দের মাত্রাকে বাড়িয়ে দিতে রেডিও তেহরান থেকে প্রচারিত দুই পর্বের বিশেষ অনুষ্ঠানের প্রথম পর্ব শুনলাম, যা ভীষণ ভালো লেগেছে। ঈদ উৎসব কেমন হওয়া উচিত, ঈদের দিনে আমাদের কর্তব্য কি, ঈদের প্রকৃত শিক্ষা কেমন প্রভৃতি বিষয় অত্যন্ত যত্ন সহকারে সুন্দর ও সাবলীল ভাষায় প্রকাশ করা হয়েছে অনুষ্ঠানটিতে।
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থানার গাদ্যপোতার শ্রোতা শহীদুল ইসলাম লিখেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের খুশি নামক অনুষ্ঠানটি আমার খুবই ভালো লেগেছে। এই অনুষ্ঠানটি ছিল শিক্ষণীয়, জ্ঞান সমৃদ্ধ ও আনন্দময় এবং হৃদয়স্পর্শী। এই রকম ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান কেবলমাত্র রেডিও তেহরানই প্রচার করে, আর এ কারণেই রেডিও তেহরান বাংলা ভাষী মানুষের হৃদয় জয় করে নিয়েছে।
ঈদের বিশেষ অনুষ্ঠানের দুটি পর্ব সম্পর্কে মতামত জানিয়েছেন IRIB ফ্যান ক্লাব নরসিংদীর সভাপতি মোহাম্মদ হোসাইন মোসা। তিনি লিখেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি শুনে আমার খুব কষ্ট লেগেছে। অনুষ্ঠানে প্রবাসীদের ঈদ উদযাপনের কষ্টদায়ক সাক্ষাৎকার ও বাস্তবমুখী গানগুলিও ছিল হৃদয় স্পর্শ করার মতো। প্রবাসীরা দেশে পরিবার পরিজন রেখে কতই না কষ্ট করে, কাজ করে সংসার ও দেশকে টিকিয়ে রাখছেন, অথচ তারা প্রবাসে ঈদ উদযাপন করছেন সীমাহীন কষ্ট সহ্য করার মাধ্যমে। অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে এক প্রবাসী ভাই তার মেয়ে জন্মের 8 বছরেও মেয়ের সাথে কোনোদিন ঈদ উদযাপন করতে পারেননি। এমন বেদনাদায়ক ও হৃদয় বিদারক সাক্ষাৎকার শুনে কষ্টে চোখ ভিজে গেল।
একই অনুষ্ঠান সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কোষমন্ডি থেকে দেবাশিস গোপ লিখেছেন, ঈদ উপলক্ষে প্রচারিত দুই পর্বের বিশেষ অনুষ্ঠান খুব সুন্দর লেগেছে। ঈদ মানে খুশি, এই দিনে মিষ্টি সহ বিশেষ ধরনের খাবার খাওয়া, ঘুরে বেড়ানো ইত্যাদি সবাই খুব উপভোগ করেন। তবে যারা প্রবাসী তারা দেশে যেতে না পারে খুব কষ্ট পান। এসব বিষয় অনুষ্ঠানে সুন্দর ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত হয় বেশ ভালো লাগলো।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিকভাবে মতামত জানিয়ে ইমেল করায় ভাই নাজিমুদ্দিন, শাহজালাল হাজারি, শহীদুল ইসলাম, মোহাম্মদ হোসাইন মুসা ও দেবাশিস গোপ আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ঈদুল আজহার আগাম শুভেচ্ছা।
ঈদুল ফিতর উপলক্ষে অনেক শ্রোতা আমাদেরকে ইমেইল করে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মাধ্যমেও অনেকে অভিনন্দন বার্তা দিয়েছেন। তাদের কয়েকজনের নাম ঠিকানা উল্লেখ করছি। পবিত্র মক্কা থেকে ATM আতাউর রহমান রঞ্জু, টাঙ্গাইল থেকে আবু তাহির, কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে SM হৃদয় রহমান, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হাট শিমলা থেকে প্রদীপ বসাক, আসামের জোরহাট থেকে পৃথ্বীরাজ পুরকায়স্থ, জয়ন্ত চক্রবর্তী নতুন দিল্লি থেকে এবং পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থেকে দেশমাতৃকা প্রসাদ রায়, মাম্পি রায় ও দেদীপ্যমান রায়।
ঈদ শুভেচ্ছা জানানোই আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এভাবে আমাদের পারস্পরিক বন্ধন দৃঢ় হবে। বাংলাদেশের কিশোরগঞ্জের ধলিয়ারচর গ্রামের শিকদার মডেল একাডেমির সহকারী শিক্ষক মোহাম্মদ রবিউল আওয়াল পাঠিয়েছেন আসরের এবারের মেইলটি। রেডিও তেহরানের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, নানা অপসংস্কৃতির ভিড়ে সুস্থ ধারার বিনোদনের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান। বেতারটির অনুষ্ঠান পরিকল্পনা ও পরিবেশনা মনোমুগ্ধকর। বর্তমান লেজুর বৃত্তির যুগে সাহসিক সত্যনিষ্ঠ সংবাদ উপস্থাপনে পার্স টুডের জুড়ি নেই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন ইসলাম বিদ্বেষ ঢুকে দেওয়া হয়েছে, তখন এই অবস্থা থেকে উত্তরণের জন্য রেডিও তেহরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুন্দর এই প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই নরসুন্দা বেতার শ্রোতা পরিবারের আতিকুল ইসলামকে।
ভাই রবিউল আওয়াল, রেডিও তেহরান ও পার্স টুডে সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য আপনাকে এবং আতিকুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেলটি এসেছে ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে।
নিশ্চয়ই আব্দুল সালাম সিদ্দিক ভাইয়ের চিঠি।
হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন নাসির ভাই, অনেকদিন পর এ শ্রোতা বন্ধুর মেল পেলাম। 450 শব্দের বিশাল এ চিঠিতে তিনি রেডিও তেহরানের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেছেন সাহিত্যের ভাষায়। লিখেছেন,
প্রিয় রেডিও তেহরান, তোমাকে আমি বড্ড ভালোবাসি, আমার প্রাণের চেয়েও তুমি অতি প্রিয়। তোমার প্রতি প্রেম ভালোবাসা আছে বলে শিখতে পেরেছি কালা অক্ষরের সুন্দর শব্দের সাথে খেলা। তোমার অনন্য অনুভূতির আলোক নন্দিত শব্দ ছন্দের বিচক্ষণ ও নিখুঁত গাঁথুনিতে বেশ আলোকময়ী প্রাঞ্চল ও সুপাঠ্য অনুষ্ঠানমালার রচনা শৈলীর চমৎকার উপস্থাপন ও অসাধারণ অভিব্যক্তি শ্রবণে বারবার মুগ্ধতাই আচ্ছন্ন হই।
বাহ, দারুণ ভাষা ভাই আব্দুল সালাম সিদ্দিক। চমৎকার কথামালায় সাজানো চিঠিটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আলী সাহার্দি থেকে উৎস ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট এইচ এম তারেক পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, নতুন ধারাবাহিক সোনালী সময়ের প্রথম পর্ব শুনলাম। এতে প্রচারিত একটি বাক্যই বলে দেয় অনুষ্ঠানটির গুরুত্ব কতখানি। বাক্যটি হল, কেবল ইমান ও জ্ঞানের নিয়ন্ত্রণই তারুণ্য বা যৌবনকালকে এগিয়ে নেয় প্রকৃত মনুষ্যত্ব ও মানবীয় উচ্চতর কল্যাণের দিকে। রেডিও তেহরানের নিকট কৃতজ্ঞতা এমন একটি অনুষ্ঠানের আয়োজনের জন্য।
ভাই এইচ এম তারিক, তারুণ্যের শক্তি কাজে লাগানোর কৌশল শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময় আপনার ভালো লেগেছে জেনে আমাদের ভালো লাগলো। আশা করি আবারও লিখবেন। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এপর যে আমরা সরাসরি কথা বলবো বাংলাদেশের এক শ্রোতা বন্ধুর সঙ্গে, প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি আমিনুল ইসলাম রানা, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা, আমি চাকরি সুবাদে ঢাকা থাকি, বাংলাদেশ। আমি আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার ক্রীড়া বিষয়ক সম্পাদক।
ভাই আমিনুল ইসলাম রানা, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
রেডিও তেহরানের সাথে দীর্ঘদিন আছি। এই বাংলা মাধ্যমটা আমাকে খুবই অনুপ্রাণিত করে, আমি খুবই উৎসাহের সাথে অনুষ্ঠানটা শুনে থাকি।
জি রানা ভাই, রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
শ্রোতা আরো বাড়বে, আমরা যেভাবে আমাদের কার্যকলাপ গুলো চালিয়ে নিচ্ছি, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে চাচ্ছি। আমরা চাচ্ছি শ্রোতা কিভাবে বাড়ানো যায়, অনুষ্ঠান সম্পর্কিত মতামত গুলো ভুল কিভাবে তুলে ধরা যায়, যেটা সঠিক সেটাকে কিভাবে গ্রহণ করা যায়, এভাবে আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ,
সবশেষে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে আপনি তাও বলতে পারেন।
শ্রোতাদের উদ্দেশ্যে এই মুহূর্তে বলতে চাচ্ছি যে রেডিও তেহরান এমন একটি গণমাধ্যম বা একটা প্রচার মাধ্যম যেখানে আমরা আমাদের মানে বিনোদনের পাশাপাশি আমরা আমাদের ধর্মটাকেও আমরা ই করে যেতে পাশে পেয়ে যাচ্ছি। সেই জন্য সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, সবাই রেডিও তেহরান শুনবে, রেডিও তেহরানের পাশে থাকবে, বেশি বেশি লিখবে, শ্রোতাদেরকে বলবো যে রেডিও তেহরান শুনে সারা বিশ্বের খবর জানতে পারে, এরকম একটা মাধ্যম রেডিও তেহরানকে উৎসাহ দেওয়ার জন্য।
তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য আমিনুল ইসলাম রানা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। আসরের এ পর্যায়ে ভারত থেকে আসা দুটি মেইলের দিকে নজর দিচ্ছি।
আচ্ছা, তো কারা পাঠিয়েছেন মেইলগুলো?
একটি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল, আর অন্যটি পাঠিয়েছেন কোচবিহারের মেখলিগঞ্জ থেকে মনীষা রায়।
তারা কি একই বিষয়ে মতামত জানিয়েছেন?
হ্যাঁ, ফার্সি নববর্ষ 1402 বা নওরোজ উপলক্ষে গত 21 মার্চ রেডিও তেহরান একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করেছে। অনুষ্ঠানটি সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়েই তারা চিঠি লিখেছেন। বিধান চন্দ্র সান্যাল লিখেছেন, ফার্সি নববর্ষ উপলক্ষে রেডিও তেহরানের নবরূপে অভিনব পরিবেশনা শুধু ভালো লেগেছে বললে কম বলা হবে। অনুষ্ঠানটির পরিবেশনার আঙ্গিক নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং শ্রোতাদের মনে বিশেষ দাগ কেটেছে। আবার এসেছে নওরোজ, সুরেলা কণ্ঠে গান গাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের খাঁটি আঞ্চলিক ভাষায় যেভাবে নাট্যরূপে অনুষ্ঠানটি সাজানো হয়েছে, তাতে করে আমি রেডিওতে শোনার পর ফেসবুকে 3 বার শুনতে বাধ্য হয়েছি অনুষ্ঠানটির আবেগময়তার অভিনবত্বের জন্য।
একই অনুষ্ঠান সম্পর্কে বোন মনীষা রায় লিখেছেন, গত 21 মার্চ ছিল ফার্সি নববর্ষ বা নওরোজের প্রথম দিন। দিনটি উপলক্ষে রেডিও তেহরান বাংলার বিশেষ অনুষ্ঠান প্রাণ ভরে উপভোগ করলাম। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজনে ছিল আলোচনা, কৌতুক, গল্প এবং ফার্সি গান। নওরোজ সম্পর্কে অনেক অজানা তথ্য পেলাম এই অনুষ্ঠান থেকে, যা আমার আগে জানা ছিল না। সব মিলিয়ে জম্পেশ একটা অনুষ্ঠান উপহার পেয়ে দারুণ উপভোগ করলাম।
নাসির মাহমুদ ভাইয়ের তৈরি করা অনুষ্ঠানটির প্রশংসা আমাদের অনেক শ্রোতা বন্ধুই করেছেন। ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানিয়ে চিঠি লিখায় বিধান চন্দ্র সান্যাল ও মনীষা রায়, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি কাওয়ালি। মাদিনাওয়ালা শিরোনামের কাওয়ালিটির কথা ও সুর এস এম মিলনের, আর গেয়েছেন কণ্ঠশিল্পী গাজী আনাস রওশন, এস এম মিলন ও নাশিদ ব্যান্ড।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা কাওয়ালিটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
হাবিবে খোদা সরদারে আলম ইয়া সাইয়েদি, নূরে আলা সাইয়েদিনা খাতামান নবী, জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো। নবি কমলিওয়ালা মদিনার ধুলা মাটি করছ উজালা জাহানের সরকার তুমি নবি কমলিওয়ালা মদিনার ধুলা মাটি করছ উজালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে প্রতিদিনের পত্রপত্রিকার খবর নিয়ে সাজানো অনুষ্ঠান কথাবার্তা।
পত্রপত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। পহেলা মে সোমবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। ঢাকার শিরোনাম, যুক্তরাষ্ট্রের নেতাকর্মীদের শেখ হাসিনা এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী অপতৎপরতা রুখে দেওয়ার বাংলাদেশ প্রতিদিন। বাল্যবিবাহে বাংলাদেশ এশিয়ায় শীর্ষে প্রথম আলো। শ্রমিকের আয় ব্যয় বিস্তর ফারাক আমাদের সময়। নয় মাসে এনবিআর এর রাজস্ব আহরণে ঘাটতি 29,000 কোটি টাকা, বণিক বার্তা। প্রবাসী ও রপ্তানি আয়ে বাড়ল ডলারের দাম, দৈনিক যুগান্তর। ডলারের বদলে চীনের ইউয়ানে বাংলাদেশকে ঋণ দেওয়ার প্রস্তাব, দৈনিক ইনকিলাব। ভারতের শিরোনাম, জোটে দাদাগিরি নয় নরম কংগ্রেস, বর্তমান পত্রিকা। তৃণমূল সাংসদ অপরূপার বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট, আনন্দবাজার। সন্ত্রাসবাদ দমনে বড়সড় পদক্ষেপ ভারতের, জম্মু কাশ্মীরের 14টি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা, পূবের কলম। কর্ণাটকে ঘোষণাপত্রে বিভাজনে ভরসা বিজেপির, গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামগুলো শুনলেন, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত জানিয়ে দিচ্ছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সামনের নির্বাচনে নৌকার প্রার্থীদের জয় প্রদানে প্রবাসীদের দায়িত্ব অনেক বেশি, কারণ বিশেষ একটি মহল যুক্তরাষ্ট্রে অপতৎপরতা চালাচ্ছে বাংলাদেশকে আবারও থামিয়ে দিতে। এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার পাশাপাশি মার্কিন বন্ধুদের চলমান উন্নয়ন অভিযাত্রার পক্ষে রাখতে হবে বলেও উল্লেখ করেছেন। গণতান্ত্রিক বিশ্বে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে রেকর্ড সৃষ্টিকারী শেখ হাসিনা। বিশ্বব্যাংকের বিশেষ আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত শেখ হাসিনা দলের নেতাকর্মীদের এই নির্দেশ দেন বলে বাংলাদেশ প্রতিদিন জানিয়েছে। বাল্যবিবাহে বাংলাদেশ এশিয়ায় শীর্ষে, ইউএনএপি এর প্রতিবেদনের বরাত দিয়ে এর শিরোনাম করেছে প্রথম আলো। খবরটিতে লেখা হয়েছে, জনস্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্যের ক্ষেত্রে বাংলাদেশের বেশ কিছু উন্নতি দৃশ্যমান, তবে বাল্যবিবাহের হার উল্লেখযোগ্যভাবে কমানো যাচ্ছে না। এশিয়ার দেশগুলোর মধ্যে বাল্যবিবাহের হারে বাংলাদেশ এখনও শীর্ষে। এটি মাতৃস্বাস্থ্য ও শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বিভিন্ন শিল্পে কর্মরত শ্রমিকদের আয় ও ব্যয়ের ফারাক কমছে না, আয়ের তুলনায় ব্যয় দিন দিন বাড়ছে, ফলে পরিবার নিয়ে টিকে থাকায় তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা করার দাবি তুলেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। কিন্তু কবে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়বে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। শ্রমিকদের আয় ব্যয়ের এই বিস্তর ফারাকের মধ্যেই আজ বাংলাদেশে পালিত হচ্ছে মহান মে দিবস। খবরটি আমাদের সময়ে প্রকাশিত হয়েছে। নয় মাসে এনবিআরের রাজস্ব আহরণে ঘাটতি 29,000 কোটি টাকা, এই শিরোনামে বণিক বার্তায় প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে, ডলার সংকট, মূল্যবৃদ্ধি ও ঋণপত্র বা এলসিতে কড়াকড়ি আরোপের ফলে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আয় কমেছে। চলতি 2022-23 অর্থবছরের 9 মাস ঘাটতি থাকা রাজস্বের অর্ধেকেরও বেশি আমদানি পর্যায়ের। এ খাতে ঘাটতির পরিমাণ 15,806 কোটি টাকা, যেখানে মোট ঘাটতি 29,008 কোটি টাকা। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে দৈনিক যুগান্তর জানিয়েছে, প্রবাসী ও রপ্তানি আয়ের ক্ষেত্রে 1 টাকা বাড়িয়ে ডলারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠালে প্রতি ডলারে পাওয়া যাবে 106 টাকা। সরকারের 2.5% প্রণোদনাসহ মিলবে 110.50 টাকা, আর রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন 106 টাকা। এতদিন রেমিটেন্সের বিপরীতে ডলারের দাম ছিল 160 টাকা এবং রপ্তানি আয়ের ক্ষেত্রে ছিল 105 টাকা। বাংলাদেশে যখন ডলার সংকট চলছে, তখন মার্কিন ডলারের বিপরীতে নিজস্ব মুদ্রা ইউয়ানে বাংলাদেশকে ঋণ দিতে চায় চীন। ঋণের পুরোটা কিংবা আংশিক দুভাবে ইউয়ানে দেওয়ার প্রস্তাব করেছে চীনের এক্সিম ব্যাংক। এর আগে রাশিয়া থেকে নেয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণের সুদ চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধের উদ্যোগ নেওয়া হলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতিবাদের মুখে পড়তে হয়। এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত তুলে ধরছি। জোটে দাদাগিরি নয়, নরম কংগ্রেস, এই শিরোনামে বর্তমান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে লেখা হয়েছে, অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের বিরুদ্ধে এক ফর্মুলাকে মান্যতা দিতে চলেছে কংগ্রেস। লক্ষ্য একটাই, মোদি সরকারকে হটানো। আর তাই যাবতীয় ইগো ভুলে জোটের স্বার্থে দাদাগিরি সুলভ মনোভাব থেকে পিছু হটল তারা। দলের অন্তরে ঠিক হয়েছে 543টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস প্রার্থী দিবে 200 থেকে 250টি কেন্দ্রে, বাকিগুলি আঞ্চলিক দলগুলোর সঙ্গে সমঝোতার পরিপ্রেক্ষিতে ছেড়ে দেওয়া হবে। তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে স্কুলের গ্রুপ সি পদে অযোগ্যদের চাকরির সুপারিশ করার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা তথা আইনজীবী অরুণ জ্যোতি তিওয়ারি। সোমবার এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, এক্ষেত্রে মামলাকারী কোনোভাবে ক্ষতিগ্রস্ত না এবং বঞ্চনার শিকার নয়, তাই এই মামলা গ্রহণযোগ্য নয়। সন্ত্রাসমূলক কার্যকলাপ দমনে এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করল ভারত। জম্মু কাশ্মীরের কমপক্ষে 14টি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গোয়েন্দাদের দাবি, উপত্যকার গ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য ওই সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করত সন্ত্রাসী গোষ্ঠীগুলো। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও আগামীকাল।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা অনুষ্ঠানটি শুনছিলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। ইরানি জেনারেল সুলাইমানি হত্যায় ইরাকের সাবেক প্রধানমন্ত্রীর সম্পৃক্ততার অভিযোগ, তদন্তের নির্দেশ জারি। শ্রমিক দিবস উপলক্ষে ইরানের তৈরি বিমানের ইঞ্জিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন, সন্তোষ প্রকাশ করলেন প্রেসিডেন্ট রাইসি। বাংলাদেশে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে। ঢাকা ও গাজীপুরে গ্যাস লাইনে বিস্ফোরণের পৃথক ঘটনায় শিশুসহ 25 জন দগ্ধ। ভারতের বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল কোনো রাজনৈতিক পার্টি নয়, তাদের বেশিরভাগই দাগি লোক। এবার দুটি নতুন খবর। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের স্বঘোষিত খলিফা আবু হুসেন আল কুরাশিকে হত্যা করার দাবি করেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান তার দেশের টিআরটি তুর্ক চ্যানেলকে খবর জানিয়ে বলেছেন, তার দেশের জাতীয় গোয়েন্দা বাহিনী সিরিয়ায় কুরাশিকে হত্যা করেছে। এরদোগান বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি বহুদিন ধরেই আল কুরাশিকে অনুসরণ করছিল এবং তাকে শনিবার হত্যা করা হয়। আরিহা শরণার্থী শিবিরে বর্বর ইসরায়েলি সেনা অভিযানে আরেক ফিলিস্তিনি কিশোর শহীদ হয়েছে। 17 বছর বয়সী জিব্রিল মোহাম্মদ আল লাদ্দারের দাফন অনুষ্ঠানে অংশ নিয়েছেন অগণিত ফিলিস্তিনি। আজ পূর্ব পশ্চিম তীরের আরিহা শহরের আকাবাদ জাবের শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনারা পাশবিক হামলা চালায়। ওই হামলায় ফিলিস্তিনি তরুণ জিব্রিল মোহাম্মদ গুলিবিদ্ধ হয়। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, আজ সকালে আকাবাদ জাবের শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। বিবৃতিতে আরও বলা হয়, লাড্ডার মাথায় তাজা গুলি বিদ্ধ হয়েছিল। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন, এ কামনা করে আজকের শান্ত অধিবেশন থেকে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.